শেখ আহমেদ মুসা জিবরিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে।
ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল ওয়ালা ওয়াল বারার তৃতীয় প্রকার হল কাফির ও মুশরিকদের সাথে যেসব আচরণ ও সম্পর্ক রাখা বৈধ। এই ব্যাপারে প্রধান দলিল হল কুরআনের এই আয়াত, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। সূরা মুমতাহিনা 8। এর সপক্ষে আরও দলিল আছে, কিন্তু সূরা মুমতাহিনার এই আয়াতটি প্রধানতম দলিল। ইনশাআল্লাহ আমরা এখন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা আগেই বলেছি, ওয়ালা এবং বারা নিয়ে আমাদের সমাজে চরম বিভ্রান্তি ছড়িয়ে আছে। কেউ ছাড়াছাড়ি করতে গিয়ে ওয়ালা এবং বারাকেই বাতিল করে দিয়েছে, বিশেষ করে বর্তমান যুগের মডার্নিস্টরা। মডার্নিস্টরা এবং কাফিররা যাদেরকে মডারেট মুসলিম বলে, তারা আল ওয়ালা ওয়াল বারার প্রথম দুটি প্রকারকে একেবারেই অস্বীকার করে। তাদের আকিদা অনুযায়ী কাফিরদের সাথে এমন কোনো আচরণ বা সম্পর্ক নেই যা হারাম কিংবা কুফর। ওয়ালা এবং বারার প্রথম দু প্রকারকে মুছে দিয়ে এরা কেবল শেষেরটি এবং কাফির ও মুশরিকদের সাথে উত্তম আচরণের উপর জোর দেয়। তাদের কাছে এটাই আল ওয়ালা ওয়াল বারা। আবার অনেকে এ বিষয়ে বাড়াবাড়ি করে, যেসব ক্ষেত্রে কাফির মুশরিকদের সাথে আল্লাহ উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন সেটা তারা বেমালুম ভুলে যায়। তারা মনে করে দিন রাত এক করে সব কাফির মুশরিককে উত্তক্ত করে বেড়াতে হবে। এই দু ধরনের আচরণই ভুল। সঠিক অবস্থান হল প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন তা মেনে চলা। আমাদের ওয়ালা এবং বারার উপর আমল করতে হবে ঠিক সেভাবেই যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন। দলিল সহ আরও কিছু উদাহরণ আলোচনা করা যাক। আমরা আল ওয়ালা এবং বারার উপর আমল করব এবং একই সাথে কাফির মুশরিকদেরকে ইসলামের দিকে আহ্বান করব। এ দুইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এই কাজগুলোর মধ্যে কোনো অসামঞ্জস্যও নেই। আমাদের আবেগ, অনুভূতি, কাজকর্ম সবই আল্লাহর নির্দেশ অনুযায়ী তার নির্ধারিত সীমার ভিতরে পরিচালিত হয়। প্রজ্ঞা এবং হিকমার সাথে দাওয়াত করার সাথে আল ওয়ালা ওয়াল বারার কোনো দ্বন্দ্ব নেই। দাওয়া শুধু মানুষের কাছে গিয়ে ইসলামের কথা বলা নয়, এটি দাওয়ার একটি অংশ। মানুষের সাথে ভালো ব্যবহার করে তার মনকে ইসলামের প্রতি নরম করাও দাওয়ার অন্তর্ভুক্ত। এই কাজগুলো কোনোভাবেই আল ওয়ালা ওয়াল বারার মূল আকিদার সাথে সাংঘর্ষিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি তোমার রবের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। সূরা নাহল 125। এবং তিনি আরও বলছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করো না। সূরা আল আনকাবুত 46। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফিরআউনের কাছে পাঠানোর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, اذهبا الى فرعون انه طغى فقولا له قولا لينا لعله يتذكر او يخشى।
তোমরা দুজন ফিরআউনের নিকট যাও, কেননা সে তো সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নরম কথা বলবে, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। সূরা তুহা 43-44। এবং তিনি বলেছেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَضًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ।
অতপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে, আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সূরা আল ইমরান 159। এবং তিনি আরও বলেছেন,
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ।
আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া 107। কোরআনে এরকম আরও অনেক আয়াত আছে যা থেকে বোঝা যায়
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার ক্ষেত্রে কোমল ছিলেন বা তাকে কোমল আচরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ, শুধু মানুষ বা জিন জাতির জন্য নয়। আল্লাহ তাকে মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলার নির্দেশ দিয়েছিলেন। এমনকি মূসা আলাইহিস সালাতুসসালামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের মতো সীমালঙ্ঘনকারীর সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন। কাফিরদের সাথে বৈধ আচরণের আরেকটি উদাহরণ হল ইহুদি ও খ্রিস্টানদের জবেহ করা পশু খাওয়ার বৈধতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ
আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। সূরা মাঈদা 5। আরেকটি উদাহরণ হল ইহুদি খ্রিস্টান নারীদের মুসলিমরা বিয়ে করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম
সচ্চরিত্রা মুমিন নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য হালাল করা হলো। সূরা মাঈদা 5। তবে এই বিষয়টির আরও কিছু দিক নিয়ে আলোচনা করা প্রয়োজন। এ দার্সের শেষের দিকে ইনশাআল্লাহ আমরা সেই আলোচনাতে যাব। কাফিরদের সাথে বৈধ আচরণের চতুর্থ উদাহরণ হল ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের উপহার দেয়া বা তাদের দেয়া উপহার গ্রহণ করা। এটা সাধারণভাবে প্রযোজ্য, তবে তাদের কোনো উৎসবের দিন উপহার বিনিময় করা যাবে না। যেমন ক্রিসমাসের দিন কোনো খ্রিস্টানের সাথে উপহার বিনিময় করা যাবে না, এর জন্য এ দাওয়ার অজুহাতও দেওয়া যাবে না। একই সাথে মাথায় রাখতে হবে উপহার হিসেবে এমন কোনো জিনিস আদান প্রদান করা যাবে না যা হারাম। আমরা একটি আয়াত উল্লেখ করেছিলাম দিনের ব্যাপারে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। সূরা মুমতাহিনা 8। ইমাম বুখারী রহমাহুল্লাহ তার গ্রন্থে একটি পরিচ্ছদের নাম দিয়েছেন বাবুল হিদায়াতি লিল মুশরিকিন, মুশরিকদেরকে উপহার দান বিষয়ক অনুচ্ছেদ। ইমাম বুখারীর দেয়া শিরোনামের পেছনের হিকমা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। ইমাম বুখারী কিভাবে বিভিন্ন পরিচ্ছেদের নামকরণ করেছেন অনেক আলিম সেটা তাদের আলোচনায় উপস্থাপন করেন। বুখারিতে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে একটি ঘটনার বর্ণনা এসেছে। একবার উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক ব্যবসায়ী রেশমের জুব্বা বিক্রি করছে। উমর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমের জুব্বা কিনতে অনুরোধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বিভিন্ন গোত্র ও সাম্রাজ্যের দূতদের সাথে দেখা করার সময় কোনো মজলিসে অথবা জুমুআর খুতবায় এই চমৎকার রেশমের জুব্বা পরিধান করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইন্নামা ইয়ালবাসু হাযা মান লা খালাকা লাহু ফিল আখিরাহ,
এ পোশাক কেবল ওই লোকেরা পরে যাদের জন্য আখিরাতে কিছু নেই। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার হিসেবে কিছু রেশমের পোশাক এলো। তিনি তা থেকে একটি উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে পাঠালেন। উমর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইলেন,
কাইফা আলবাসুহা ওয়াকাদ কুলতা ফিহা মা কুলতা,
আমি কিভাবে পোশাক পরতে পারি অথচ আপনি পূর্বে সম্পর্কে এই এই বলেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নি লাম আকসুকাহা লিতালবাসুহা তাবিউহা আও তাকসুহা,
আমি তো এটা তোমাকে পরিধান করার জন্য দেইনি, এই জন্য দিয়েছি যাতে তুমি তা বিক্রয় করো বা অন্য কাউকে দিয়ে দাও। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু এটি মক্কায় তার ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাপড়টি তিনি বিক্রি বা উপহার হিসেবে দেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। সিল্কের পোশাক পরা কোনো মুসলিম পুরুষের জন্য বৈধ নয়। তাহলে এখানে কাদেরকে উপহার হিসেবে দেওয়ার কথা বলা হচ্ছে? কাফিরদেরকে। মূলনীতি হল সাধারণভাবে কাফিরদের সাথে উপহার আদান প্রদান করা জায়েজ, তবে বিভিন্ন ক্ষেত্রে এটি হারাম হতে পারে। উমর সে রেশমের পোশাকটি মক্কায় থাকা তার ভাইয়ের কাছে পাঠালেন। তার এ ভাই তখনও ইসলাম কবুল করেননি এবং হিজরতও করেননি, অর্থাৎ উমর তার মুশরিক ভাইকে উপহার দিয়েছিলেন। আর এ কথা বলার অপেক্ষা রাখে না, উমর ছিলেন আল ওয়ালা ওয়াল বারার প্রতিমূর্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা থেকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝে নিয়েছিলেন তিনি কোনো কাফিরকে উপহার হিসেবে পোশাক দিতে পারবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে তাকে কোনো নিষেধ করেননি। দাওয়ার উদ্দেশ্যে কাফিরদের সাথে দেখা করা বা তাদের বাসায় যাওয়াও বৈধ। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি বালক খাদিম ছিল। সে অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তারপর তার মাথার কাছে বসে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে তার পিতার দিকে তাকালো। তার পিতা বলল, আবুল কাসিমের আনুগত্য করো। তখন সে ইসলাম কবুল করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করলেন। দুটি বর্ণনায় এই ঘটনার কথা এসেছে। দেখুন, এটিও আল ওয়ালা ওয়াল বারার একটি অংশ। এর মধ্যে তাওয়াল্লি এবং মুওয়ালা যেমন এসেছে, তেমনি এই বিষয়গুলোও আছে। কিন্তু কিছু মানুষ শুধু এই শেষের বিষয়গুলো আঁকড়ে ধরতে চায় আর বাকিটা অস্বীকার করে। তারা ওয়ালা ওয়াল বারার কিছু অংশ নেয় আর কিছু অংশ প্রত্যাখ্যান করে। তারা এই একটিমাত্র অংশকেই ওয়ালা এবং বারার মূল বিষয় বানিয়ে ফেলেছে। কাফির মুশরিকদের সাথে সেভাবেই আচরণ করতে হবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ দিয়েছেন। তারা আল্লাহর উপর মিথ্যারোপ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তাদের বিশ্বাসের মাধ্যমে তারা আল্লাহর শত্রুতে পরিণত হয়েছে। তাই আমরা তাদের সাথে সম্পর্ক ছেদ করি এবং বিদ্বেষ পোষণ করি। তারা আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করে এবং ইসলাম ছাড়া যা কিছুর অনুসরণ করে, আমরা তার সঙ্গে সম্পর্ক ছেদ করি এবং বিদ্বেষ পোষণ করি। এই বিষয়গুলো আমাদের অন্তরে দৃঢ়ভাবে থাকতে হবে। একই সাথে তাদের মধ্যে যারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করেনি, তাদের সাথে আমাদের আচার আচরণ এবং লেনদেন হবে সংযত, ঠিক যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। আল কাররাফি রাহমাহুল্লাহ তার আল ফুরুক গ্রন্থে বলেছেন, ইসলামী শাসনের অধীনে বসবাস করা কাফিরদের মুসলিমদের উপর অধিকার আছে, যেগুলো নিশ্চিত করা মুসলিমদের দায়িত্ব। কারণ এই ধরনের কাফিররা আমাদের প্রতিবেশী, তারা আমাদের নিরাপত্তায় এবং আমাদের জিম্মায় আছে। এই নিরাপত্তা তাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কাজেই এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা তাদের প্রতি দায়িত্ব পালন করব, কিন্তু একই সাথে আমাদের অন্তরগুলোকে মাওয়াদ্দাহ থেকে মুক্ত রাখব। লক্ষ্য রাখতে হবে আমাদের অন্তর যেন তাদের প্রতি মাওয়াদ্দাহ দ্বারা কলুষিত না হয়। আল কাররাফি রাহমাহুল্লাহ বলেছেন, কাফিরদের সাথে লেনদেন ও সম্পর্কের কারণে কারো অন্তরে যদি মাওয়াদ্দাহ তৈরি হয়, সে যদি কাফিরদের সম্মানিত মনে করে অথবা তাদের কুফর বিশ্বাস এবং অনুষ্ঠানকে পবিত্র মনে করতে শুরু করে, তাহলে সময়ের সাথে তা অত্যন্ত বিপজ্জনক রূপ নেবে। অন্তরের একটি অংশ যদি এভাবে কলুষিত হয়, তাহলে ধীরে ধীরে তা এক সময় পুরো অন্তরকে গ্রাস করে ফেলবে। এক সময় তা মুআলাতে পরিণত হবে। তিনি আরও বলেছেন, যেসব বিষয় কাফিরদের সাথে এবং তাদের বিশ্বাসের সাথে সম্পর্ক ছেদ এবং বিদ্বেষের মধ্যে ত্রুটি সৃষ্টি করে না, সেগুলো জায়েজ। তারপর এমন বৈধ আচরণের বিভিন্ন উদাহরণ তিনি দিয়েছেন। এই ধরনের উদাহরণগুলো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। একই সাথে তিনি কাফিরদের বৃদ্ধদের সাথে কোমল আচরণ এবং ক্ষুধার্তদের খাবার দেওয়ার কথা বলেছেন। একই সাথে এটাও বলে দিয়েছেন যে অন্তরের দিকটাতে আপোষ করা যাবে না, তাদের গরিব দুস্থদের পোশাক দিন, সহমর্মিতা ও দয়ার সাথে তাদের সাথে কথা বলুন, কোনো সমস্যা নেই, কিন্তু তা যেন ভয় কিংবা হীনমন্যতার কারণ না হয়। আল কাররাফি রাহমাহুল্লাহ এটাও বলেছেন, কাফির মুশরিক প্রতিবেশী যদি কোনো মুসলিমের ক্ষতি করে, তাহলে বাধা দেওয়ার এবং শাস্তি দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে ক্ষমা করে দেয়া কিংবা তার সাথে নরম আচরণ করা জায়েজ। তবে এই নমনীয়তা ভয় বা হীনমন্যতার কারণ হলে হবে না, এটা হতে হবে ইসলামের দিকে আহ্বান করার জন্য। আহলুজ জিম্মা অর্থাৎ ইসলামী শাসনের অধীনে বসবাস করা কাফিরদের প্রতি আচরণের সীমা নিয়ে আলিঙ্গন গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিয়ে বলেছেন, যেমন বুখারিতে কিতাবুদ্দিয়াতে একটি পরিচ্ছেদ আছে, বিনা অপরাধে জিম্মিকে হত্যা করার গুনাহ বিষয়ক পরিচ্ছেদ। ইমাম বুখারি এখানে একটি হাদিস এনেছেন। এ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদা লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসীরাতি 40 আমা। যদি কোনো মুসলিম বিনা কারণে মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাতে সুঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। ইসলামী শাসনের অধীনে থাকা কাফিরদের নিরাপত্তার ব্যাপারে কেন এত জোর দেয়া হয়েছে? কারণ তারা যখন ইসলামী শাসনের অধীনে থাকে তখন তারা থাকে দুর্বল এবং অসহায় অবস্থায়, কিন্তু যেখানে কুফরী শাসন চালু থাকে সেখানে তারা থাকে পরিবার পরিজন বন্ধুবান্ধব পরিবেষ্টিত শক্তিশালী অবস্থায়। মুশরিকদের ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে দান খয়রাত দিতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে দান করতেন। মুসনাদু আহমদ এবং তিরমিজির একটি বিখ্যাত হাদিসে এসেছে, একবার এক ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে কিছু সাদাকা চাইল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে কিছু সাদাকা দান করার পর ইহুদি মহিলাটি বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে হেফাজত করুন। ইহুদি মহিলার মুখে এমন দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব অবাক হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ফাইন্না আযাবাল কবরি হাক্কুন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও, কেননা নিশ্চয় কবরের আযাব সত্য। ইহুদি মহিলাকে দান করা নিষিদ্ধ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তা জানিয়ে দিতেন, কিন্তু তিনি কিছু বলেননি, নিষেধও করেননি, এবং আমরা জানি কোনো ব্যাপারে তার নীরবতাই হলো সম্মতি। তাই কাফিরদের সাথে কুরআন এবং সুন্না নির্দেশনা অনুযায়ী ইনসাফপূর্ণ আচরণ করা তাওয়াল্লি বা মুআলার নীতির সাথে সাংঘর্ষিক নয়। আমি আমেরিকাতে বড় হয়েছি, আমরা বিভিন্ন এলাকা এবং পাড়ায় থেকেছি, এমন কোনো প্রতিবেশীর কথা আমার মনে পড়ে না যারা একসময় আল্লাহর ইচ্ছায় আমার বাবার কাছে ইসলাম গ্রহণ করেননি, আলহামদুলিল্লাহ। 70-এর দশকের মাঝামাঝি সময়ের কথা, আমাদের একজন বৃদ্ধ প্রতিবেশী ছিলেন, একসময় আমেরিকান নেভিতে ছিলেন, ততদিনে রিটায়ার করেছেন। উনি আমার বাইসাইকেল ঠিক করে দিতেন। আমেরিকায় ইসলাম তখন এখনকার মতো এতটা পরিচিত ছিল না, মুসলিম বা ইসলাম সম্পর্কে জানে এমন মানুষ সচরাচর চোখে পড়ত না, তাই বৃদ্ধ প্রতিবেশী আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছিলেন। আমার মনে আছে তার মৃত্যুসজ্জায় আমার বাবা তার কাছ ছাড়া হননি। এই সৌভাগ্যবান মানুষটি মৃত্যুর কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করেন। একদম শেষ মুহূর্তে যখন তার জবান বন্ধ হয়ে গেল তখন বাবা তার হাত ধরে বললেন, আপনি কেমন বোধ করছেন? যদি আনন্দ অনুভব করেন তাহলে আমার হাতে চাপ দিন। উনি বাবার হাতে আলতো করে চাপ দিচ্ছিলেন। সুবহানাল্লাহ, ওনার মৃত্যুর পর পাড়ার আরও কিছু মুসলিমকে নিয়ে বাবা তাকে শরিয়ার নিয়ম অনুযায়ী দাফন করেন। এটা তো কয়েক দশক আগের কথা। কয়েক সপ্তাহ আগের একটি ঘটনা বলি। আমি শুক্রবারে বাবার বাসায় ঢুকছিলাম, পাশের বাড়ির বৃদ্ধা মহিলা বললেন, তোমার বাবাকে আমার ধন্যবাদ জানিও। আমি অবাক হয়ে এর কারণ জানতে চাইলাম। তিনি বললেন, তোমার বাবা প্রতি শুক্রবার আমার দরজার সামনে কিছু কাঁচা বাজার আর গ্রোসারি রেখে যান। অল্লাহি, আমি বা আমাদের পরিবারের অন্য কেউই এ ব্যাপারে কিছুই জানতাম না, অথচ বাবা অনেক দিন ধরেই এ কাজ করছেন। আমি সেই বৃদ্ধার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। তিনি একদম একা থাকেন, নিজ পরিবারের লোকেরাই তাকে দেখতে আসে না। তিনি ইসলাম গ্রহণ করেছেন, দিন নিয়ে শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাবা দীর্ঘদিন এই বৃদ্ধা মহিলার জন্য বাজার করে দিয়েছেন কাউকে না জানিয়ে। এই দয়া, এই দাওয়া কি আল ওয়ালা ওয়াল বারার সাথে সাংঘর্ষিক? কখনোই না। এই জন্য আল ওয়ালা ওয়াল বারার ব্যাপারে সঠিক আকিদা রাখতে হলে এর তিনটি প্রকারকে সঠিকভাবে বুঝতে হবে, ধারণ করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তাওয়াল্লি, মুআলাহ এবং কাফিরদের সাথে জায়েজ আচরণ, এ তিনটি মিলেই আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারার কেন্দ্র হলো ভালোবাসা ও ঘৃণা। পুরো কাঠামো দাঁড়িয়ে আছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করার কনসেপ্টের উপর। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়ালা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তান, বাবা মা এবং অন্য সকল কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসবে। আমাদের ভালোবাসা আবর্তিত হবে আল্লাহকে কেন্দ্র করে। আমাদের ভালোবাসার মাপকাঠি হবেন আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, বলো যদি আল্লাহকে তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা আল ইমরান 31। যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। স্পষ্ট কথা, ভালোবাসার উল্টো পিঠে থাকে ঘৃণা। যখন ভালোবাসার প্রশ্ন আসে তখন ঘৃণা কিংবা বিদ্বেষের কথাও চলে আসে। যে আল্লাহকে ভালোবাসে তাকে অবশ্যই ওই সব লোকদের ঘৃণা করতে হবে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তারা আমাদেরও শত্রু। তারাই ঘৃণা এবং বিদ্বেষ পাওয়ার সর্বাধিক উপযুক্ত। ঈমানের সবচেয়ে শক্তিশালী বন্ধন হল আল ওয়ালা ওয়াল বারা। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, মুজাহিদ রহিমাহুল্লাহ বলেছেন, ঈমানের সবচেয়ে শক্তিশালী বন্ধন হল আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই ঘৃণা করা। এখানে একটি কথা বলে রাখা দরকার, এ বক্তব্যটি সহিহ সনদে মুজাহিদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। তবে আল বারা ইবনু আজিবের সূত্রে এর সনদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে, অর্থাৎ এ কথাটি মুজাহিদ রহিমাহুল্লাহ বলেছেন তা তো নিশ্চিত। তবে আরেকটি সূত্রে এটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবেও এসেছে। তবে সেই সনদের ব্যাপারে কিছু কথা আছে। হৃদয়ে আল ওয়ালা ওয়াল বারার প্রতিষ্ঠা করা ঈমান চাঙ্গা করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর অন্যতম। হৃদয়ে যদি ঈমান কিছুটা টালমাটাল হয়ে যায় তাহলে আল ওয়ালা ওয়াল বারার আকিদার চর্চার মাধ্যমে তা দৃঢ় হয়। যখন আপনার ভালোবাসার ভিত্তি হবে আল্লাহ এবং আল্লাহর প্রতি আনুগত্য, তখন অবশ্যই আপনি ঈমানের সৌন্দর্য এবং মধুর স্বাদ অনুভব করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই গ্যারান্টি দিয়ে গেছেন। বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে তিনটি জিনিস থাকবে সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। আল্লাহ ও তার রাসূল দুনিয়ার সব কিছুর চাইতে তার নিকট অধিক প্রিয় হবে। দ্বিতীয়টি, যখন কোনো লোককে ভালোবাসবে তা কেবল আল্লাহর জন্যই হবে। তৃতীয়টি, পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিচ্ছেন যে এই তিনটি গুণের অধিকারী হলে আমরা ঈমানের মধুর স্বাদ অনুভব করতে পারব। হুব্বুন বা ভালোবাসা হল ওয়ালা এবং বারার প্রাণ, নিঃশর্ত আনুগত্যের মূল ভিত্তি। একইভাবে বারা বা সম্পর্কচ্ছেদের নিউক্লিয়াস হল কুফর ও কাফিরের প্রতি ঘৃণা, আল্লাহর সাথে অবাধ্যতা এবং অবাধ্যতাকারীর প্রতি ঘৃণা। কোনো মানুষের সাথে বারা করতে হলে তাকে এবং তার কুফরকে আপনার অবশ্যই ঘৃণা করতে হবে। ভালোবাসা বা ঘৃণা হল আল ওয়ালা ওয়াল বারার নিউক্লিয়াস বা কেন্দ্র। আল ওয়ালা ওয়াল বারা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যা ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না। মুস্তাদরাক, আবু দাউদ, আহমদ, আত-তিরমিজি এবং সহিহ আল জামিতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাল্লাহ ওয়া আবগাদাল্লাহ ওয়া আ'তাল্লাহ ওয়া মানা'আল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং আল্লাহর রাহে ঘৃণা করে, যে আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য বিরত থাকে, সে নিজের ঈমানকে পরিপূর্ণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান পরিপূর্ণ হতে হলে আল্লাহর রাহে ঘৃণা করতে হবে। কিন্তু আজকে আল্লাহর রাহে ঘৃণা করাকে অধিকাংশ লোক দীন ইসলাম থেকে বাদ দিতে চায়। আল্লাহর জন্য ঘৃণা বা সম্পর্ক ছেদ করাকে কেউ যদি ইসলামের অংশ মনে না করে তাহলে ইসলামের সঠিক বুঝ তার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো দলিল। যদি আল্লাহর রাহে ঘৃণা করা আমার আপনার ইসলামের অংশ না হয় তাহলে অবশ্যই আমরা ভুল পথে আছি, ইসলামের সঠিক বুঝ আমাদের কাছে নেই। আল ওয়ালা ওয়াল বারা ব্যতীত ঈমান কখনোই পূর্ণতা পায় না। ওয়ালা এবং বারা নিয়ে ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এত আলোচনা করেছেন, সেগুলো উল্লেখ করতে গেলে রাতের পর রাত কভার হয়ে যাবে। শুধু তার একটি বক্তব্য নিয়ে আলোচনা করা যাক। ইবনু তাইমিয়া এর উক্তি পড়ার সময় ইজমা নিয়ে আমাদের আলোচনা মাথায় রাখবেন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যেমন ইহুদি বা খ্রিস্ট ধর্মের অনুসরণকে হারাম মনে করে না এবং যে ব্যক্তি মুসলিম ব্যতীত অন্য ধর্মের অনুসরণীদেরকে কুফফার মনে করে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে না, সে মুসলিমদের ঐক্যমত্যে নিজেই মুসলিম নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করা যাবে না। একটি উদাহরণ দিয়ে বিষয়টি সহজ করে বোঝানো যাক। আপনি আপনার বাবাকে ভালোবাসেন, সারা জীবন ধরে তিনি আপনার জন্য যা করেছেন তার জন্য আপনি কৃতজ্ঞ। ধরুন তিনি আপনাকে তার একটি দোকান দেখাশোনা করতে বললেন। আপনার বাবার নিজের একটি দোকান আছে আর তিনি আপনার জন্য একই রকম আরেকটি দোকান খুলে দিলেন। এখন মনে করুন একজন কর্মচারী দুজনের দোকানেই কাজ করে, এই লোক আপনার বাবার সাথে খুবই বাজে ব্যবহার করে, তাকে অভিশাপ দেয়, অসম্মান করে, বেয়াদপি করে, ক্যাশ থেকে টাকা সরায়, নানাভাবে তার ক্ষতি করে। অন্যদিকে আপনার সাথে তার আচরণ খুবই অমায়িক, আপনার সাথে সে খুব ভালো ব্যবহার করে, আপনার সব কাজ ঠিক মতো করে দেয়, স্যার স্যার করে। আপনার বাবার কাছে সে একজন মিথ্যাবাদী, সীমা লঙ্ঘনকারী, বেয়াদব এবং প্রতারক, কিন্তু আপনার কাছে সে ভালো। এখন এই লোকের ব্যাপারে আপনার মনোভাব কেমন হবে? আপনার সাথে ভালো আচরণ করার কারণে আপনি কি আপনার বাবার সাথে তার বেয়াদপি আর প্রতারণাকে মেনে নেবেন? আপনি কি ভাববেন বাবার সাথে যা ইচ্ছে করুক, আমার কি, আমার সাথে তো তার আচরণ ভালো? আপনি কি এই লোককে পছন্দ করবেন, করতে পারবেন, নাকি বাবার প্রতি ভালোবাসার কারণে এই লোককে আপনি অপছন্দ করবেন, তার প্রতি রাগ, ক্ষোভ এবং ঘৃণা পোষণ করবেন? এই লোককে অপছন্দ করা আসলে আপনার বাবার প্রতি আপনার ভালোবাসার অন্তর্ভুক্ত। বিষয়টা এতটাই সহজ সরল, কিন্তু এই সহজ বিষয়টা বোঝা অধিকাংশের জন্য সহজ না। এটা কেবল তাদের জন্য সহজ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন। একজন কাফির আপনার সাথে ভালো ব্যবহার করতে পারে, কিন্তু সে আল্লাহর সাথে নাফরমানি করছে, সে আল্লাহকে অস্বীকার করছে, কিংবা তার উপর মিথ্যা আরোপ করছে, কিংবা তার সাথে শিরক করছে। আল্লাহর প্রতি আপনার আনুগত্য, আপনার ভালোবাসা যদি শক্ত হয়, তাহলে আপনি কোনোদিন এমন লোককে ভালোবাসা তো দূরে থাক, অল্প স্বল্প পছন্দও করতে পারবেন না। কাকে ভালোবাসবেন, কাকে ঘৃণা করবেন, কাকে পছন্দ করবেন, কাকে অপছন্দ করবেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন। তিনি বলেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আর যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু, যদি তোমরা তা না করো তাহলে দুনিয়াতে মহাবিপর্যয় দেখা দেবে। সূরা আনফাল 73। এই আয়াতটির দিকে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু, যদি তোমরা তা না করো, অর্থাৎ তোমরা পরস্পর পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো। একথা কাদের বলা হচ্ছে? একথা কাদের জন্য? আপনার জন্য, আমার জন্য, মুসলিমদের জন্য। মুসলিমরা যদি পরস্পরের প্রতি বিশ্বস্ত ও অনুগত না হয় তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, তাহলে দুনিয়াতে মহাবিপর্যয় দেখা দেবে। আজ ফিতনা ফাসাদ জুলুমে দুনিয়া ভরে গেছে, কাফির ও মুশরিকরা বিজয়ী অবস্থায় আছে। এর সমাধান কি? সমাধান দেয়া আছে ওই কিতাবে যে আমরা সম্পূর্ণরূপে ত্যাগ করেছি। মুসলিমদের পরস্পরের প্রতি বিশ্বস্ত হতে হবে, অনুগত হতে হবে, আল ওয়ালা ওয়াল বারার সঠিক আকীদা পালন ও বাস্তবায়ন করতে হবে।